আমার প্রতিটি আমল শুধু হয় তোমার তরে, দাও ইখলাস এমন মোরে ইলাহি।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। পিওপি ইসলাম বেরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার আপনাদের খুব পছন্দনীয় একটি অনুষ্ঠান, যেটি আমরা ধারাবাহিক যার নাম রেখেছি আমরা সহজতর আমল। জি হ্যাঁ, এই অনুষ্ঠানের মধ্যে আমাদের যেটা বিশেষত্ব সেটি হচ্ছে আমরা এমন কিছু আমল সম্পর্কিত নিয়ে আলোচনা করার চেষ্টা করে থাকি যে আমলগুলা করতে সহজ এবং নেকির পরিমাণ অনেক বেশি রয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা পর্যায়ক্রমে একটি বিষয় নিয়ে প্রতিটা অনুষ্ঠানের মধ্যে আলোচনা করি। তো সেই সুবাদে আজকেও আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যে একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তার আগে অনুষ্ঠানের শুরুতে যে দরুদ শরীফ পাঠ করার সৌভাগ্য হয়েছে, এই দরুদ শরীফ পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে সে সম্পর্কে একটি হাদিস শরীফ শ্রবণ করি। আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুনুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আমার প্রতি অধিক হারে দরুদ শরীফ পাঠ করো, নিশ্চয়ই আমার প্রতি তোমাদের দরুদ শরীফ পাঠ তোমাদের গুনাহের জন্য গুনাহ মাগফিরাত স্বরূপ বলা হয়েছে। সুবহানাল্লাহ, আমরা দরুদ শরীফ পাঠ করতে থাকবো আর এদিকে আমাদের গুনাহ মাগফিরাত হতেই থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণে দরুদ পাক পাঠ করার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠানের মধ্যে শুধু আমি একাই আপনাদের সাথে নয়, বরঞ্চ আমাদের সাথে আমাদের মোবাইল দিকে দাওয়াত ইসলাম আমাদের ফারুক ভাই রয়েছেন। মাশাআল্লাহ ফারুক ভাই কেমন আছেন?
আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন?
আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা আমাদের ফারুক ভাই থেকে যে বিষয় নিয়ে সম্পর্কে জানবো সেটা হচ্ছে অতীতের গুনাহ মার্জনা। যে হ্যাঁ, এমন কোন আমল এর দ্বারা আমাদের অতীতের গুনাহগুলো মাফ হয়ে যাবে? কেননা আমরা হয়তোবা শয়তানের দোকায় পড়ে অনেক গুণা আমাদের হয়ে গিয়েছে, কিন্তু এগুলো কিভাবে ক্ষমা হবে কোন আমলের মাধ্যমে সে সম্পর্কে ইনশাল্লাহ আজকে আমাদের ফারুক ভাই থেকে আমরা জানার চেষ্টা করব। তো আর দেরি না করে আসুন আমাদের ফারুক ভাই থেকে জানবো। হুজুর, আজকে বিষয় নিয়েছে অতীতের গুণা ক্ষমা বা অতীতের গুণা মার্জনা। তো এই বিষয়ে আপনি দর্শকের উদ্দেশ্যে প্রথমে কোন বিষয় তুলে ধরবেন, এমন কোন আমল যেটার দ্বারা আমাদের অতীতের গুণা ক্ষমা হয়ে যাবে?
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। জি, আজকের যে বিষয় হচ্ছে অতীতের গুনাহ মার্জনা। অনেক আমল রয়েছে যেই আমলের দ্বারা অতীতের গুনাহ মাফ করানো যায়। তার মধ্যে একটি আমল হচ্ছে সত্য অন্তরে তওবা করা। সত্য অন্তরে তওবা করা, এটা এমন একটি সহজতর আমল যা প্রত্যেক ধরনের গুনাহকে তার নামায় আমল থেকে ডিলিট করে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তওবাটা এমন সহজ আমল, আপনি সগিরা গুনাহ করেন, কবিরা ছোট গুনাহ, বড় গুনাহ, অনেক ধরনের গুনাহ আপনি করেছেন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে। যখন আপনি সত্য অন্তরে তওবা করবেন তখন আপনার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে।
সুবহানাল্লাহ, মানে আমি জীবনে হয়তো অনেক গুনাহ করে ফেলেছি, কিন্তু যদি একমাত্র শুধুমাত্র সত্যিকার অর্থে তওবা করার দ্বারা আমার আগের সকল গুনাহ ডিলিট
মাফ করে দিবে।
সুবহানাল্লাহ।
যেমন হাদিসে পাকের মধ্যে রয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে হাদিসে পাকটা সুনানুল কুবরা লিল বাইহাকি, ইমাম বাইহাকি রহমতুল্লাহি আলাইহ কিতাব সুনানুল কুবরার মধ্যে একটা হাদিসে পাক নকল করেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, গুনাহ থেকে তওবাকারী এমন সে তার কোনো গুনাহই নেই।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এখানে যে বলা হচ্ছে যে যেই গুনাহ থেকে তওবা করবে সত্যিকার অন্তরে সে এমন হয়ে যাবে যেন তার কোনো গুনাহই নেই। যেমন ধরুন কোনো ছেলে আজকে, কোনো সন্তান আজকে ভূমিষ্ঠ হয়েছে, তার তো কোনো গুনাহ নেই। অনুরূপভাবে বলা হচ্ছে হাদিসে বাকির ব্যাখ্যায় যে যেই সত্যন্তর তওবা করবে তার অতীতের গুণ আল্লাহ তাআলা মাফ করে।
হায় আল্লাহ, আসলে দেখেন না, মানে দুনিয়াতে আজকে আমরা কোনো মানুষ যদি কোনো কিছু বিভিন্ন ভুল ত্রুটি করে থাকে, কেউ কোম্পানিতে রয়েছে, কেউ বসের সামনে কোনো কিছু নিচ্ছে, আর ডাউন যারা রয়েছে বা এমপ্লয়ার, তারা কোনো কিছু ভুল করলো কিন্তু মাফ করে দিলেও কিন্তু পুরোপুরিভাবে কি মাফ করে না, হয়তো ফিউচার একটা যে সেটা দেখিয়ে দেয় তুমি ভুল কাজ করেছো। আমরা যদি কোনো সময় কোনো কিছু কারো যদি দুষ করে থাকি বলে ভাই তুমি মাফ করে দিয়েছে মুখে হয়তো বা, কিন্তু একসময় গিয়ে খোঁটা দেয় বা দেখিয়ে দেয় তুমি অমুক কাজ করেছিলাম, কিন্তু আল্লাহ তালা কি বলছেন যে এমনভাবে মাফ করে দেয় একদম নিশ্চিন্ন তার গুণা সব বললাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
আচ্ছা কেন আপনি বললেন কত বড় দয়া যে আল্লাহ তালা আমাদেরকে আপনার উম্মতে মুহাম্মাদিকে এই তওবার দরজাকে কিয়ামত পর্যন্ত কি খোলা রেখেছেন।
সুবহানাল্লাহ। এখানে আর একটা মানে আল্লাহ তালা রহমতের বিষয় দেখেন, আমরা গুনাহ করেছি মানে তওবার দরজা মানে কিয়ামত পর্যন্ত এবং একজন বান্দা তার শেষ নিঃশ্বাসের আগ পর্যন্ত কি এই দরজা খোলা রয়েছে।
তবে এখানে শয়তান ওয়াসওয়াসা দিবে,
আচ্ছা
আমি তওবা করব আবার গুনাহতে লিপ্ত হয়ে যাবে, সেটা না।
এটাও কি তওবা হচ্ছে কিনা?
জি, তওবার আমরা যদি দেখি
মানে তওবাটা কি আসলে,
জি সত্যিকার অন্তরের তওবাটা কি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ইমানদারগণ, যে তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, তওবাতুন নাসুহা।
আচ্ছা, তওবাতুন নাসুহা
হাদিসে পাকে এর ব্যাখ্যা দিতে গিয়ে বলেন তওবাতুন নাসুহা হচ্ছে এমন ভাবে তওবা করা যেই গুনাহের দিকে আর ফিরে না যাওয়া।
মানে আপনি একটা উদাহরণ বলতে পারেন?
যেমন জি আমরা আগে
বিভিন্ন গুনাহের কাজ
দেখতো, সে যখন তওবা করে নেবে যেন আর গুনাতে ফিরে না যাওয়া। যদি আমরা তওবা করলাম আবার গুনার মধ্যে ফিরে যাচ্ছে,
মানে সে যখন তওবা করছে, এখন আমি আগে উদাহরণস্বরূপ ধরলাম, আগে সে বিভিন্ন ভাবে সিনেমা নাটক গুনাহ এগুলো চোখ দিয়ে বিভিন্ন টিভির মধ্যে দেখতো, যখন সে তওবা করছে তখন তার এটা মনের মধ্যে এই বিষয়টা মাস্ট থাকতে হবে যে আমি এইরকম সিনেমা নাটক গুনাহের কাজগুলো আর মানে ফিউচারে ভবিষ্যতে আর আমি করব না। যদি এটা এরকম থাকে যে এখন তওবা করলাম আবার করব, করে আবার তওবা করব, এরকম যদি কারো মনে থাকে
করা যাবে না। কারণ তওবার মধ্যে তিনটি শর্ত পেতে হবে,
আচ্ছা
তিনটি শর্ত পাওয়া যেতে হবে। একটা হচ্ছে আমি যে অতীতে গুনাহ করেছি এটা স্বীকার করা,
আচ্ছা
যে হে আল্লাহ আমি অমুক অমুক গুনাহ করেছি। দ্বিতীয় নম্বর হচ্ছে ওই গুনাহের উপর লজ্জিত হওয়া,
অনুতপ্ত হওয়া,
রিপেন্টেন্স যেটাকে বলে,
আচ্ছা আচ্ছা
অনুতপ্ত হতে হবে। তোবা তো আল্লাহর কাছে চাইবো বা তোবা করবো, আল্লাহ তাআলার নিকট তো তোবা করতে হবে।
আসলে ফারুক যেটা বলছেন যে অনুতপ্ত বিষয়টা, মানে একটা আমরা কোনো গুনাহ করে ফেলেছি, মানে আমরা দুনিয়াতে হয়তো বা দেখা যায় না আমরা এমন কোনো মানুষের কোনো কিছু ক্ষতি করে ফেলার পরে এখন তার থেকে সেই ওই ব্যক্তি যদি আমাকে মাফ না করে তাহলে আমার কোনো উপায় নেই, কোনো পথ নাই, মানে তার থেকে ব্যক্তি মাফ করলে আমার পথ আছে, এরকম দুনিয়াতে দেখা যায় আমরা তার সামনে কিভাবে লজ্জিত হয়ে যায়। তো আল্লাহ তাআলার দরবারে যখন আমি একমাত্র আল্লাহ তাআলা আমাকে মাফ করে, একমাত্র আল্লাহ তাআলা আমাকে মাফ করে, তাহলে আমি জান্নাতে যেতে পারবো না, আমরা জাহান্নামে। এই কোনো গুনাহ করার পরে যে লজ্জিত, হে আল্লাহ আমার এই গুনাহটা হয়ে গিয়েছে আমি ক্ষমা চাচ্ছি, এই অনুতপ্ত বিষয়টা, এটাই তো আসলে সত্যি কথা তওবা বলা হয়।
লজ্জিত হওয়ার সাথে সাথে কিন্তু যদি সেটা বান্দার হকের সাথে সম্পৃক্ত হয়,
আচ্ছা
তাহলে অবশ্যই বান্দার থেকে মাফ চাইতে হবে। কারণ
এখানে আরেকটা বিষয় রয়েছে,
আল্লাহ তাআলার শান এটা যে আল্লাহ তাআলার হক আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কিন্তু বান্দার হক আল্লাহ তাআলা মাফ করবেন না।
হায় আল্লাহ।
তো আমি যদি কারো হক, কোনো বান্দার হক যদি নষ্ট করে থাকি, অনুতপ্ত হলে তো হবে না।
যেমন আমি একটা কিতাবের মধ্যে পড়েছি ফারুক ভাই, আপনি যেটা বলছেন বান্দার হক বিষয়টা, যেমন আমি কারো গীবত করেছি, মনে করেন আমি কারো দোষ ওই ব্যক্তির সামনে না বলে তার অনুপস্থিতিতে আমি অন্য মানুষের কাছে বললাম কোনো একটা তার খারাপ দোষটা, এটাকে বলে গীবত। শুনলাম যে কিতাবের মধ্যে পড়লাম যে গীবত করলে ও এটা একটা বান্দার হক নষ্ট করার মধ্যে পড়ে, মানে বলতে গেলে এটা কি তার একটা কি আমরা এই গীবতের জন্য মাফ চাইতে হবে, ওই ব্যক্তি যদি আমাকে মাফ না করে তাহলে, এরকম একটা বিষয় শুনলাম, এই ব্যাপারে আপনি কি বলেন?
জি অবশ্যই, কোনো মুসলমানের যখন আমরা গীবত করব এটা তো গুনাহ, এটা থেকে তওবা করতে হবে। আমরা এটা পারি ওনার ওনার জন্য আমরা মাগফিরাতে
দোয়া করতে থাকি, যদি ওই ব্যক্তি ইন্তেকাল হয়ে যায়, যদি তাকে তার থেকে হয়তো বা আমি গিয়েও হয়তো বা কমা চাইতে পারি,
আমি আপনার গীবত করেছি, আমার
গীবত বলতে হয়তো অনেক সময় আমি আপনার ভুল ত্রুটি হয়ে গেছে আপনার ব্যাপারে, হয়তো বা কারো মানুষকে বলে ফেলেছি হয়তো বা না বুঝে, এবং মাফ চেয়ে নেই।
তো দ্বিতীয় নম্বর শর্ত তো অনুতপ্ত হওয়া, তৃতীয় নম্বর হচ্ছে যে অতীতে ভবিষ্যতে গুনাহ না করার ওয়াদা করা, অঙ্গীকার করা।
আচ্ছা,
যে হে আল্লাহ আজ্জাল, যে আমি আর এই গুনাহ করব না, নামাজ কাজা করব না, আমি বিপথে পা আগ বাড়াবো না, এভাবে যত গুণা আমি করেছি অতীতে না করা দৃঢ় একটা অঙ্গীকার করতে হবে,
দৃঢ় একটা প্রতিজ্ঞা, মানে আমি এটা করব না আর এই গুণাটা
প্রতিজ্ঞা করতে হবে।
আচ্ছা,
তো এই তিনটা শর্ত যখন পাওয়া যাবে সেখানে তো তওবাতু নসুহা এসেই গেছে।
সুবহানাল্লাহ,
যখন সে দৃঢ় প্রতিজ্ঞা করবে যে আমি এই গুণা করব না, তাহলে তো এই গুণা করব না মানে সেই আর গুণাতে ফিরে যাওয়ার তার মন মানসিকতা
নেই,
নেই
ভবিষ্যতে আমি করবো না, এটা প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। তো প্রিয় দর্শক, আজকে আমরা যেখান থেকে দেখতে পাচ্ছি তওবা এটা অনেক বড় একটা বলতে গেলে নিয়ামত আমাদের জন্য, যারা তওবা করে তারা অনেক বড় সৌভাগ্যবান। এবং কিন্তু তওবার ডেফিনেশন যেটা আমাদের ফারুক আমাদেরকে বলে যে তওবা কিরকম হতে হবে, প্রথম আমাদেরকে স্বীকার করতে হবে যে আমি তওবা, আমি এই গুণাটা করেছি, এবং অনুতপ্ত বিষয়টা লজ্জিত আল্লাহ তাআলার দরবারে, হে আল্লাহ আমার হয়ে গিয়েছে গুণা, আমি তোমার থেকে ক্ষমা চাচ্ছি, আমি লজ্জিত এই গুণা করে। এরপর এবং যে গুণার জন্য আমি লজ্জিত হচ্ছি সেই গুণাটা আমি ভবিষ্যতে করবো না, এটা প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। তো আজকে আমরা যে যেখান থেকে দেখতে পাচ্ছি, আমরা অনেক সময় তওবা করি, আমাদের সেই তওবার যখন করি তখন আমাদের মনের মধ্যে এই তিনটা বিষয় থাকে কিনা আমাদের দেখার বিষয়, না হলে হয়তো বা আমরা এমনি মুখের মধ্যে দুই গাল একটু তওবা দিলাম, কানটা না খেলাম একটু সামান্য, এটা কিন্তু তওবা কখনো হয় না।
বলে দিয়েছেন তোমরা তওবা করো যে তওবা তান নসুহা।
সুবহানাল্লাহ,
আমরা তো শুনেছি যে তওবা তো নসুহা কাকে বলে, এমন তওবা যে গুনাহের তওবা করেছি সেই গুনাহ তার ফিরে না যাওয়া।
এবং আরেকটা বিষয় এখানে আমাদের ফারুক বললেন কি, আল্লাহ তাআলার দরবারে আমি ক্ষমা চাইলাম, আল্লাহ তাআলার যা হক আমি নষ্ট করেছি আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে, কিন্তু বান্দার হক নষ্ট করেছি সেটা হতে পারে বান্দার গীবত করার
সাথে সাথেই বান্দার হক
আদায় করতে হবে। যতক্ষণ পর্যন্ত বান্দা আমাকে মাফ করবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা মাফ করতে পারবেন না, আল্লাহ তাআলা মাফ করবেন না। যেমন আমরা অনেক সময় কারো টাকা পয়সা হয়তো বা সেটা এক টাকাও হতে পারে, যেমন কিতাবের মধ্যে এটাও আমরা রয়েছে যে তিন পয়সার জন্য 700 রাকাত কবুল নামাজ দিতে হবে। তাহলে চিন্তা করে দেখেন বান্দার হক এটা কত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ করবে না। যেমন যেখানে সামান্য গীবতের কথাও এসেছে সেখানে যারা টাকা পয়সা জায়গা জমিন ইত্যাদি হক নষ্ট করে, তাহলে তারা কিভাবে তাদের তওবা কবুল হতে পারে আল্লাহ তাআলার দরবারে।
কোরআনুল কারীমে যে আয়াত তেলাওয়াত করেছি বাকি অংশের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন,
জি,
যখন কোনো মুমিন বান্দা তওবাতু নসুহা করবে আল্লাহ বলছেন আসা রব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ويدخلكم جنات تجري من تحتها الانهار বলতে শীঘ্রই যে তোমাদের প্রভু আই ইউকাফির আনকুম সাইয়াতিকুম তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবে।
সুবহানাল্লাহ,
শুধু তাই নয় ويدخلكم جنات تجري من تحتها الانهار তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন
জি
যেই জান্নাতের নিচে নহর প্রবাহিত রয়েছে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ,
যদি সত্যিকার অন্তর তওবা করে।
এবং কি এটাও হাদিসে পাকের মধ্যে রয়েছে যে আমাদের পীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যারা গুনাহ থেকে তওবা করে এটা আল্লাহ তাআলার বন্ধু বলা হয়েছে তাদেরকে।
সুবহানাল্লাহ,
কত বড় সৌভাগ্য।
এবং আল্লাহ তাআলা তওবাকারীদেরকে পছন্দ করে।
সুবহানাল্লাহ,
যখন বান্দা তওবা করে না, যখন সে শর্মিন্দা হয়, যখন সে অনুতপ্ত হয়
জি,
তখন আল্লাহ তাআলা তার মানে তার তওবাকে কবুল করেন এবং তার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন।
হে সুবহানাল্লাহ,
যখন আল্লাহ তাআলার দরবারে তার তওবা কবুল হয়ে যাবে না
জি,
ওই ব্যক্তি নেকির পথে চলবে, এই অবস্থায় তার মৃত্যু বরণ হবে।
সুবহানাল্লাহ। আচ্ছা ফারুক ভাই, কেন এটা বলছেন যে তওবা করা, অনেক সময় বান্দারা অনেক সময় মানুষ এরকম মন মানসিকতা তাদের হয়ে যায় যে আমি তো এমন গুনাহ করেছি যা মানে নিজে মনে করে যে আমি আমার সাথে বেশি গুনাহ কেউ করে নাই, আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন, মানে নিজে আফসোস করে যে আমি এরকম এরকম হারাম গুনাহ করেছি, এরকম এরকম জিনাহামূলক কাজ করেছি, অনেক গুনাহ করেছি, আমার তার মনে হয় আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন, এরকম অনেকে বলে, এই ব্যাপারে আপনি কি বলেন?
জি অবশ্যই, যখন বান্দা যত গুনাহ করুক যখন সে সত্য অন্তরে তওবা করবে আল্লাহ তাআলা তওবাকে কবুল করবেন।
যেমন
হাদিসে বাকির মধ্যে রয়েছে যার সারমর্ম হচ্ছে যে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে যদিও হে বান্দা তোমাদের গুনাহ পরিমাণ আসমান পর্যন্ত হয় যখন তোমরা তওবা করবে আমি তোমাদের তওবা কবুল করব।
সুবহানাল্লাহ, আসমান পর্যন্ত এত গুনাহ! আসলে আমরা হয়তো দুনিয়ার মধ্যে এমন কোনো মানুষ নাই যে আসমান পর্যন্ত এতগুলো গুনাহ করেছে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন কি, আসমান পর্যন্ত যদি গুনাহ হয় আমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আসলে তওবার দরজা এতক্ষণ আমার নিঃশ্বাস বাকি রয়েছে, এখনো খোলা রয়েছে। আল্লাহ তাআলা আমাদের, দেখা যায় অনেক সময় বলা হচ্ছে কোনো সন্তান সে হারিয়ে গিয়েছে, তখন মা বাবা সে দুয়ারের দিকে চেয়ে থাকে, কখন আমার সন্তান ফিরে আসবে, আমার সন্তানকে আবার বুকে জড়িয়ে আবার সেই মায়া মহাব্বত যে বিষয়টা, তো যেমন কিতাবের মধ্যে এটা রয়েছে না, কোনো বান্দা যখন গুনাহ থেকে তওবা করে নেয়, কোনো মা তার হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পারবো যতটুকু খুশি হয় তার চাইতে বেশি খুশি হয় আল্লাহ তাআলা, যে আমার এই বান্দা গুনাহ থেকে ফিরে এসেছে।
কিতাবের মধ্যে বলা হচ্ছে যে তওবা করা তেমন কঠিন একটা কাজ না, যে অনেকে তওবা করতে দেরি করে ফেলে। হাদিসে পাকের
মানে করবো আর কি তওবা, আরো কিছুদিন যাক না, এক সপ্তাহ পর, বুড়ো হই না, যৌবন বয়স যাক না,
এখন কিভাবে তওবা করব যখন বৃদ্ধ বয়সে হব, যখন আমি বার্ধক্যে উপনীত হব তখন তওবা করব,
তওবা করব,
এমন করাটা উচিত নয়। কারণ মৃত্যু তো নিশ্চিত,
অবশ্যই
মৃত্যু আমাদের হায়াত যখন শেষ হবে মৃত্যু আমার কাছে এসে যাবে, তো মৃত্যু নিশ্চিত, কিন্তু কখন মৃত্যুবরণ করবো সেটা কারো জানা নয়, সেটাও নিশ্চিত আমরা জানি না আর কি, আমার কখন মৃত্যু হবে
সবার লেখা রয়েছে,
লেখা রয়েছে,
তকদিরে লেখা রয়েছে,
কিন্তু কখন হবে সেটা আমরা জানি না, ইলমে নেই, আমার জ্ঞানে নেই। তাহলে যে আমি যে বলছি আমি বার্ধক্যে যখন উপনীত হব তখন কি করব, তওবা করব, এমন করাটা আমাদের উচিত নয়, কারণ আমরা জানি না আমাদের কখন মৃত্যু হয়। যদি তওবা করা ছাড়া যদি আমাদের মৃত্যু হয়,
আসলে আপনার এই কথাটা, এই তওবা ছাড়া যদি মৃত্যু হয়ে যায়, মৃত্যুর বিষয়টা নিয়ে একটা ঘটনা আমি পড়েছিলাম এরকমই। এক বুজুর্গ ছিল, যে বুজুর্গ হীরার ব্যবসা করতো, মানে অনেক উঁচু র্যাঙ্কে তখনকার যুগের মধ্যে, তো এই বাচ্চা, এই বুজুর্গের একটা কাজ ছিল যে বিভিন্ন বড় বড় বাচ্চাদের সাথে ডিল করতো যে হীরার ব্যবসা এগুলোর জন্য, এবং তাদেরকে হীরাগুলা বা যা মালামাল যা আগে এগুলো দিত। এরকমই এই বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইনি একবার এক রোমের এক বাদশার সাথে এনার কাছে এই যে হীরার ব্যবসায়ীর জন্য লেনদেনের জন্য গেলেন। তো যাওয়ার পর এখানে যখন গেলেন, দেখতে পাচ্ছেন যে ওই বাদশারা সহ মন্ত্রিসভার আরও বিভিন্ন সৈন্যবাহিনী সবাই মিলে কোথাও যাচ্ছে, তো এই ব্যবসায়ী এসেছে বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি, তো ওই বাদশার কাছে গেছে, ওই বাদশা বলছে যে হুজুর চলেন আমরা এক জায়গায় যাচ্ছি, আপনি আমাদের সাথে চলেন। তো চলতে 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 অনেক দূরে একটা স্থানের মধ্যে গেল, যাওয়ার পর এখানে একটা তাঁবু দেখতে পেল, ওই তাঁবুরকে ঘিরে সবাই মন্ত্রিসভা বলেন সৈন্যবাহিনী বলেন সবাই এসে উপস্থিত। তারা এটা বলছিলেন যে আমরা একটা অনুষ্ঠানের মধ্যে যাচ্ছি, চল আমরা অনুষ্ঠানের মধ্যে আপনাকে সহ নিয়ে উপস্থিত হব। তো অনুষ্ঠান মানে তখনকার যুগে বিভিন্ন গুনাহে মোরা কাজ ছিল সাধারণত, যে গান বাজনা হওয়া বা নাচ গান এগুলো হতো, বর্তমানেও নাওজুবিল্লাহ এগুলো দেখা যাচ্ছে। তো ওই বুজুর্গ উপস্থিত, এখন সবাইও ওই তাঁবুকে ঘিরে উপস্থিত রয়েছে। এখন দেখা যাচ্ছে কিছু মানুষ মানে বাক বাক হয়ে ওই তাঁবুর মধ্যে যাচ্ছে, প্রথমে সৈন্যবাহিনী যারা ছিল তারা গেল, এটা আমি আমার বাসায় বলছি, আর বিভিন্ন ডিটেলস রয়েছে কিতাবের মধ্যে। সৈন্যবাহিনীরা প্রথমে তাঁবুর ভিতরে গেল, তারা কিছু কথোপকথন করছে, কি কথোপকথন করছে এটা কিন্তু বুঝা যাচ্ছে না, মানে তারা কিছু না কিছু কথা বলছে এরকমই। তো কথাবার্তা বলার পরে কিছুক্ষণ পর বাইরে চলে আসলো। এরপরে কিছু ওই মজলিসের মধ্যে যারা আশেপাশে তারা কিছু বৃদ্ধ লোক ছিল, বৃদ্ধ লোকরা ওখানে গেল তাঁবুর ভিতরে, আবার কথাবার্তা বলে বেরিয়ে চলে আসলো। এরপর আরো কিছু লোক এখানে যারা ডাক্তার বা যারা বিশেষজ্ঞ, যারা বলতে গেলে ডাক্তার লেভেলের, তারাও গেল কিছু লোক এখানে তাঁবুর ভিতরে, আবার বেরিয়ে চলে আসলো। এরপরে কিছু সুন্দরী মহিলা যারা অনেক রূপবতী ছিল, তারাও ভিতরে গেল তাঁবুর মধ্যে, তারাও আবার বেরিয়ে চলে আসলো। এরপরে পরিশেষে মন্ত্রিসভা নিয়ে রাজা বাসা, রাজা যিনি বাসা ছিল তারাও তাঁবুর ভিতরে গেল, তারা আবার ফিরে চলে আসলো। তো এখন সবাই বেরিয়ে চলে, তাঁবু থেকে বেরিয়ে চলে আসলো, চলে আসার পরে বলছে যে আমাদের অনুষ্ঠান শেষ। এখন এই বুজুর্গ বলছে এটা কীরকম অনুষ্ঠানে আসলাম, যেখানে কোনো আমরা অনুষ্ঠান বলতে আমরা বুঝি নাচ গান এগুলো বিভিন্ন কিছু হওয়া, কিন্তু এখানে সবাই নিশ্চুপ, একটা তাঁবুর মধ্যে গিয়েছে
গেছে
আবার বেরিয়ে চলে আসছে, অনুষ্ঠান শেষ বলছে। আচ্ছা, এখন তারা নিজের এলাকার মধ্যে ফিরে চলে আসলো। এই বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইনি এই ঘটনাটা মানে কি এটা জানার জন্য একজন মন্ত্রীকে ধরলো, যে মন্ত্রী সাহেব আমায় একটু বলেন এখানে তাঁবুর মধ্যে ভিতরে কী ছিল এবং সবাই গিয়ে বেরো যাচ্ছে, এটা কী ঘটনা? তো ওই মন্ত্রী বলছে ওই তাঁবুর ভিতরে এই বাদশাহের সন্তানের কবর ছিল, বাদশাহের সন্তানের কবর ছিল যে মারা গিয়েছে অনেক বছর যাবত এরকম হচ্ছে। তো প্রতি বছর আমরা সকলেই এখানে ভিতরে যাই, যাওয়ার পর আমরা বেরিয়ে চলে আসি। তো বুজুর্গ বলছে আপনার ভিতরে গিয়ে কী কথোপকথন করেন? এখন স্টেপ বাই স্টেপ ওই মন্ত্রী কী কথাগুলো বলছে এটা বলছে যে এরকম, প্রথমে যে সেনাবাহিনীর দল গিয়েছিল তারা ওই ব্যক্তির সন্তান যে প্রিন্স ছিল তার কবরের পাশে গিয়ে এটা বলে যে আমাদের অনেক সৈন্যবাহিনী ছিল, আমাদের অনেক ক্ষমতা ছিল, আমাদের অনেক যুদ্ধাস্ত্র ছিল, এরপরও তোমার যে মৃত্যু এসে গিয়েছে, আমাদের এই সকল সৈন্যবাহিনী সকল যুদ্ধাস্ত্র দিয়ে তোমার ওই মৃত্যু থেকে আমরা তোমাকে বাঁচাতে পারিনি। এরপর যে বৃদ্ধ লোক গিয়েছিল, এই বৃদ্ধ লোকরা গিয়ে তারা বলছে এরকমই, তা কিছুটা সারাসামি বলছি, তো আমরাও বৃদ্ধ লোক বা আমরা অভিজ্ঞ লোক, আমরা ডাক্তার রয়েছি, আমাদের অনেক মানুষকে আমরা বিভিন্ন রোগ দ্বারা ভালো করতে পারি, অনেক আমাদের জ্ঞান রয়েছে, কিন্তু এত জ্ঞান থাকার পরেও ওই মৃত্যু থেকে তোমাকে আমরা বাঁচাতে পারিনি। এরপর ওই রূপবতী মহিলা যারা গিয়েছিল তারা বলছে কবরের পাশে গিয়ে যে আমাদের এত সৌন্দর্য এত রূপবতী রয়েছে, কিন্তু আমাদের এই সৌন্দর্য এত কিছু দেওয়ার পরেও তোমাকে ওই মৃত্যু থেকে আমরা বাঁচাতে পারিনি। রাজা যখন ভিতরে গেল তখন রাজা বলছিল আমার থেকে কী নাই, কী সম্পদ আমার থেকে নেই, যা বলো আমি সন্ধ্যা তোমাকে সব কিছু দেওয়ার জন্য ছিলাম, আমার পুরো রাজত্ব আমার সব কিছু, কিন্তু এরপরও আমি তোমাকে এই মৃত্যু থেকে রক্ষা করতে পারি নাই। তো চিন্তা করে দেখেন প্রিয় দর্শক যে আসলেই আমরা এই মৃত্যু এমন একটা বিষয়, দুনিয়ার সকল ডাক্তার একত্রিত হোক, দুনিয়ার সকল ধন সম্পদ বিলিয়ে দেওয়া হোক, তারপরে যখন মৃত্যু চলে আসে এর থেকে রক্ষা পাওয়া যায় না। তো তওবা এটা এমন একটা বিষয়, বান্দা যদি তওবা করা ছাড়া এই হারামের যে বোঝা নিয়ে যদি কবরে যায় তাহলে তার থেকে জাহান্নাম ছাড়া আর কি হতে পারে, কিন্তু তওবা করে যারা যায় তারা তো বড়ই সৌভাগ্যবান। কিন্তু আজকে আমরা যারা মনে করছি যে আমি বৃদ্ধ হওয়ার পরে আমি অমুক সময় গিয়ে তওবা করব, কিন্তু সেই যুবক ছেলে কত যুবক রাস্তার মধ্যে হয়তো বা অ্যাক্সিডেন্ট হয়ে বা সে গুম গিয়েছে কিন্তু সে সকাল আর সূর্য দেখতে পারেনি, মৃত্যু চলে এসে গিয়েছে। তো আজকে আমরা যারা বলি যে তওবা আমি করে নিব একদিন না একদিন, কিন্তু সেই মত হয়তো বা কিছুক্ষণ পর আমার জন্য ওয়েট করছে। তাই তওবা আজ এখনই করে নেওয়া, যেমন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাপারে রয়েছে না যে তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসুম নিষ্পাপ ছিলেন, নিষ্পাপদের সর্দার ছিলেন, তারপরেও দিনে মনে হয় 70 বার 100 বার তওবা করতেন, ইস্তিগফার করতেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। তো আসলেই আমরা অনেক বড় সৌভাগ্যবান আমার নবীর উম্মত হওয়া।
হাদিসে পাকের মধ্যে রয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমরা তওবাতে দেরি করিও না, কারণ মৃত্যু আচানক হঠাৎ এসে যাবে,
হঠাৎ চলে
আসে, এটা তো হঠাৎ এসে যায়,
আসলে কাউকে বলে আসে না,
জি আমাকে অ্যালার্ট করবে না। যেভাবে আমরা জানি লতে আছে যে কোনো আসামিকে ধরতে হলে তার ব্যাপারে যদি কোনো কি তাকে মামলা থাকে তাকে ওয়ারেন্ট দিতে হবে যে তোমার ব্যাপারে কি আছে,
ওয়ারেন্ট এরকম দুঃশাস্তি এরকম গিয়ে আছে দুনিয়াতে, দুনিয়ার ক্ষেত্রে
তো মৃত্যু এসে আমাকে ওয়ারেন্ট দিবে না বা অ্যালার্ট করবে না যে আমি আসব অমুক দিনে আসব কয়েকদিন পরে আসব, সেটা তো আমাকে সুযোগ দেওয়া হবে না। কিতাবের মধ্যে বলা হচ্ছে যে তওবা দেরিতে করার কারণ হচ্ছে নফস শয়তান, এটা আমাকে ওয়াসওয়াসা দিচ্ছে, মানুষকে এই মাইন্ড বানাচ্ছে যে তুমি তো এখনো যুবক কেন তওবা করবে, যখন বৃদ্ধ হবে তখন তওবা করবে।
অনেকের মধ্যে এটাও কনসেপ্ট রয়েছে যেটা বলছে বৃদ্ধ হলে তওবা করবে, অনেকের মধ্যে এটা কনসেপ্ট রয়েছে যে যখন আমি বৃদ্ধ হয়ে যাব যখন আমার এলাকার মসজিদে হুজুর এসে আমাকে হাত ধরে তওবা করবে ওটাই তওবা, এটা অনেকে মনে করে, এর আগে মনে তওবা করা যায় না সত্যিকার অর্থে। এটা অনেকে মনে করে যে আমি বৃদ্ধ হওয়ার পর আমার এলাকার মসজিদে ইমাম যতক্ষণ আসবেন আমাকে তওবা করানোর জন্য ততক্ষণ আমার তওবা হবে না, এটা অনেকে মনে করে।
তওবা তো এটা গোপনে করতে হবে,
গোপনে
অবশ্যই গোপনে করতে হবে, এটা যে এলান বা অর্থাৎ প্রকাশ্যভাবে তওবা করব তা না, যে আমি মসজিদে গিয়ে আমি তওবা করছি এরকম তা না, এটা তো আমার এবং
তওবার জন্য কোনো স্থান বা কোনো নির্দিষ্ট না বা কোনো সময় নির্দিষ্ট না, আপনি যে কোনো সময় আপনি যেই মুহূর্ত হোক যে স্থানে রয়েছেন আপনি,
জি
কোনো পবিত্র জায়গার মধ্যে রয়েছেন আপনি তওবা করে নেবেন, কারণ মতো যেরকম কোনো স্থান দেখে না আমাদের তওবাও করতে কোনো স্থান এগুলো ভেদাভেদ না করা উচিত।
জি আমরা পূর্বে বলেছি যে যখন তওবা করে বান্দা সত্য অন্তরে তখন আল্লাহ তাআলা তাকে কবুল করে নেন। যেমন একটা ওয়াকিয়া হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু,
জি
একদিন কুফার একটি স্থানে তিনি কোনো একটা গড়ের পাশ দিয়ে যাচ্ছিলেন,
আচ্ছা
ওই গড়ের মধ্যে যে একজন জাজান নামের প্রসিদ্ধ যে গায়ক গান গাইতেছে অনেক শ্রুতি মধুরভাবে সুন্দর কণ্ঠে সে গান গাচ্ছে, এবং কিছু মানুষ সেখানে যারা ছিল, কিছু মানুষ তার গানের তালে তালে, কেউ শরাব পান করছে, কেউ নাচ করছে। যখন তিনি শুনতে পেলেন যে এত সুন্দরভাবে সে গান করছে,
আচ্ছা,
তখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গেলেন,
আচ্ছা,
এবং তার কাছে যে চাদর ছিল ওই চাদর ওই গায়কের মাথার উপর ঢেলে দিলেন,
আচ্ছা,
এবং বললেন, হায় আফসুস, যদি এই সুন্দর কণ্ঠ যদি কোরআনে পাকের তেলাওয়াতের জন্য
ব্যবহার করত, আজকে আমাদের
এইভাবে আফসুস করে তিনি এই কথা বলে চলে আসলেন। প্রসিদ্ধ একজন গায়ক ছিল, তো ওই গায়ক যে মানুষদের থেকে জিজ্ঞাসা করলেন যে ওই বুজুর্গ কে ছিলেন, তখন তারা বললেন ওই বুজুর্গ প্রসিদ্ধ সাহাবি হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তখন বললেন উনি কি বলেছেন, উনি যাওয়ার সময় কি কথাটা বলেছেন,
আচ্ছা,
যে তখন মানুষরা বললেন এই সুন্দর কণ্ঠ যদি কার জন্য, এই সুন্দর কণ্ঠ যদি কোরআনুল করিমের তিলাওয়াতের জন্য ব্যবহার হতো কতই না উত্তম হতো, কতই না মানে এটা ভালো হতো। তখন এই কথা শুনে একটি বাক্য তিনি কিছু বলেন নাই, শুধু বললেন কেমন দেখেন যে বুজুর্গানে দিনের নেকির দাওয়াতের পদ্ধতিটা কেমন দেখেন। তখন ওই গায়ক তার অন্তর তরতর করে কাঁপছে, তার অন্তর পরিবর্তন হয়ে যাচ্ছে,
আল্লাহ,
এবং তিনি সাথে সাথে তার হাতের মধ্যে যে লোহার ছুরি ছিল ওটা মাটিতে ফেলে দিল, এবং সাথে সাথে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলেন এবং বললেন তিনি এদিকে মানে অশ্রু বেয়ে পড়ছে,
আল্লাহু আকবার,
এবং সাথে সাথে তিনি ওই হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মাফ চাইলেন। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গায়ককে জাজান যার নাম তাকে গলার মধ্যে জড়িয়ে ধরলেন,
সুবহানাল্লাহ।
তখন তিনি বললেন যখন কোনো ব্যক্তি অনুতপ্ত হয় তখন আল্লাহ তাআলা তাকে পছন্দ করেন,
সুবহানাল্লাহ,
আমি কেন
তোমাকে পছন্দ করব না,
পছন্দ করব,
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
কেমন তিনি সেখান থেকে সত্যিকার অন্তরে তওবা করলেন।
দেখেন এখানে যে বিষয়টা আপনি বললেন, এই আল্লাহ রাসূল বললেন যেই কণ্ঠ দিয়ে তুমি এখন গান করছো,
জি,
সেই কণ্ঠ যদি আল্লাহ তাআলা কোরআন পাকে তেলাওয়াত করতো, এই কণ্ঠটা কে দিয়েছে আজকে আমাদের, আল্লাহ তাআলা দিয়েছে। এই চোখ, এই হাত, এই শরীর কার সৃষ্টি, আল্লাহ তাআলার। যিনি আমার এই চোখ দিয়েছেন আমি সেই চোখ দিয়ে তার নাফরমানি করছি, যিনি আমাকে এই হাত দিয়েছেন সে হাত দিয়ে তার নাফরমানি করছি। এই কণ্ঠ আজকে অনেকে রয়েছে যাদের কণ্ঠ সুন্দর, তারা দেখা যায় এই কণ্ঠকে ইউজ করে কত গুনাহের কাজ করে, ফারুক বাদ দিয়ে
শুধু
নিজ নয় মানুষকে এটা গুনাহের মধ্যে কি সামিল করছে, জাস্ট এই কণ্ঠটা দিয়ে। উদাহরণস্বরূপ যদি বলি তাহলে এই কণ্ঠ আজকে এই সুন্দর কণ্ঠ কে দিয়েছে, আল্লাহ তাআলা দিয়েছেন। অনেক মানুষ রয়েছে যারা কি কথা বলতেই পারে না, তাদেরকে দেখে আমরা আফসোস করি, আর আজকে আমি সুন্দর একটু কথা বলতে পারি, কারণ আমার কণ্ঠ কেন সুন্দর, আজকে সেই কণ্ঠ দিয়ে আমাদের মানুষকে আমি পাগল বানাই, গুনাহে বড় পাগল, গুনাহের মধ্যে দাবিত করি, আফসোসের বিষয় এটাই। আল্লাহ তাআলা দরবার আমাদেরকে এই গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুক, এবং হয়তো বা সময় শেষ, তাই আমরা আর হয়তো আরও বিভিন্ন বিষয় রয়েছে, আসলে তওবা যদি বলতে যাই ফারুক ভাই আরও অনেক বিষয়, অনেকগুলো পয়েন্ট রয়েছে, কিন্তু আমাদের সময় নির্দিষ্ট, আমাদের ধারাবাহিক অনুষ্ঠান, তো মাদানী চ্যানেলে দেখতে থাকুন, ইনশাআল্লাহ এরকম অসংখ্য বিষয় আপনাদের জানার সৌভাগ্য হবে। এবং আমির আলোচনাতে লিখিত বিভিন্ন রিসালা কিতাব রয়েছে, www.dawatislami.net ওয়েবসাইটের মধ্যে আপনারা এটা অবশ্যই পাবেন, বিভিন্ন রিসালা কিতাব, এগুলো ডাউনলোড করে নিজে পড়ুন, অপরকে শেয়ার করুন। এমনকি আপনার মাকতাবাতুল মদিনা রয়েছে আমাদের প্রকাশনা প্রতিষ্ঠান, এখান থেকেও রিসালা আপনারা পেতে পারেন। তো নিজেও অবশ্যই ইলমে দিন দিন ইসলামের জ্ঞান অর্জন করি, অপরকেও এর জন্য উৎসাহিত করি। আল্লাহ তাআলা আমাদেরকে আজকে যা কিছু শ্রবণ করেছি তার উপর আমল করার তৌফিক দান করুক, অপরের কাছে পৌঁছে দিয়ে নেকি গ্রহণ করার সে তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুক। আমিন বিজাহি নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
আমার প্রতিটি আমল শুধু হয় তোমার তরে, দাও ইখলাস। আছে এই মন।